আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানি চ্যানেল দর্শক শ্রোতা, অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য, এর মধ্যে আরো একবার উপস্থিত হয়েছি দূর এবং কাছে, দেশ এবং প্রবাসী দ্বারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। শুরুতে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করেন রহমতুল্লাহ আলামিন শাফিউল মুজলিমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। দর্শক শ্রোতা, আমরা প্রতিদিনের ন্যায় আজকেরও একটি বিষয় নিয়েছি, আজকের বিষয় হচ্ছে ইফতারি। ইফতারি সম্পর্কিত আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করব। ইফতারিতে আমাদের কি ধরনের খাবার হওয়া উচিত, বেশি ঠান্ডা না বেশি গরম না নর্মাল, কোনটা আমাদের হওয়া উচিত এবং কি খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, কি খেলে আমাদের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারবো, পেটে গ্যাস হবে না, পেটের অসুখ থেকে আমরা বেঁচে থাকবো, পাশাপাশি ডায়াবেটিস রোগীদের জন্য ইফতারি কেমন হওয়া উচিত, অন্যান্য রোগীদের জন্য ইফতারি কেমন হওয়া উচিত, সার্বিক দিক নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আমাদের সাথে প্রতিদিনের ন্যায় ডাক্তারও থাকবেন আজকে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা সরাসরি ডাক্তার সাহেবের কাছে যাব, আজকের বিষয় সম্পর্কিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের যে আমাদের বিষয় ইফতারি, ডক্টর সাহেব, আজকের যে আমাদের বিষয় আমরা নিয়েছি ইফতারি, তো ইফতারি সম্পর্কিত অনেকের অনেক ধারণা থাকে। আমাদের বিশেষ করে বাঙালিদের একটা স্পেশাল ইফতারি থাকে, আমাদের বাংলাদেশের জন্য ইফতারি আমরা স্পেশাল কিছু খেয়ে থাকি, হয়তো অন্যান্য দেশে এরকম নেই। আমরা প্রায় শুনে থাকি যে যদি কেউ আপনার অন্যান্য দেশে হোক, মধ্যপ্রাচ্য হোক, ইউরোপ হোক, যেখানেই থাকুক না কেন, বাঙালিদের ঘরে ইফতারি করার জন্য কেউ যদি যায় তাহলে তার মধ্যে বুটমুড়ি এই জিনিসগুলো এগুলো থাকেই। যাই হোক, এটা আমাদের একটা ঐতিহ্য হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের জন্য। তারপরেও আমাদের ইফতারিটা কেমন হওয়া উচিত, আসলে মেডিকেল সায়েন্সে কি বলে আমাদের ইফতারি কেমন হওয়া উচিত?
মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ এবং প্রিয় উপস্থাপক, অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। তো বাপুজি আমাকে যে প্রশ্নটি করেছেন, ইফতারের খাবারটা কেমন হওয়া উচিত, মূলত ইফতারে আমরা যে জিনিসটা করি, সারাদিন ফাস্টিং এ থাকার পরে, সারাদিন আমরা নিজেকে খাবার থেকে বিরত রাখার পরে আমরা ইফতারের সময়টা মূলত আমরা খাবার খেয়ে থাকি, খাবার খেয়ে আমরা রোজাটাকে ভাঙি এবং ইফতার করি। ইফতারটা মূলত খাবার খাওয়া কেন্দ্রিক। জি, তো এখন ইফতারের খাবারটা কেমন হওয়া উচিত, তো আমরা যদি ইফতারের খাবারটা কেমন হওয়া উচিত এটা যদি আমরা ইফতারটা যদি এভাবে শুরু করি যে ইফতারটা আমরা শুরু করব শরবত দিয়ে, কোনো ভাজা পোড়া দিয়ে শুরু করব না।
আচ্ছা,
জি, তো এখন শরবতটা কেমন হওয়া উচিত,
আমরা কেমন হওয়া উচিত, ঠান্ডা না গরম,
যদি একটু আলোচনা করি
কি এরকমের।
হ্যাঁ, শরবতটা মনে করেন আমরা একদম প্রথম কথা হচ্ছে শরবত, যে শরবতটা খাবো এটাতে কোনো কৃত্রিমতা থাকা যাবে না, কোন ভেজাল থাকা যাবে না। এখন আমাদের সমাজে এমন একটা দুরবস্থার মধ্যে আমরা আছি, আপনি ভালো খাবার, নির্ভেজাল খাবার পাওয়াটাই খুব টাফ। বাজারে বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডে আপনার সাথে মুখরোচক করে উপস্থাপন করা হচ্ছে, দেখা যাচ্ছে খাবারগুলো খুব একটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী না, এর ভিতরে কৃত্রিম রং মেশানো শরবত পাওয়া যায়। তো সর্বপ্রথম আমি যে পরামর্শটা দিব, আপনি শরবত খাবেন, অবশ্যই শরবত খাবেন, তবে শরবতটা অবশ্যই কৃত্রিমতা বর্জিত হতে হবে। এখন তাহলে কি শরবত খাবেন আপনি? আপনি সেগুলো শরবত খেতে পারেন, আপনি লেবু শরবত খেতে পারেন, আপনি কাঁচা আম দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন, যে খাবারগুলো আপনি নিজের বাসায় নিজে করতে পারেন। একটু কষ্ট করবেন ইফতারের জন্য, নিজেরা নিজেদের ইফতারটা আয়োজন করবেন, বাইরের থেকে কারো সহযোগিতা না নিয়ে নিজেদের ঘরে নিজেরা ঘরোয়া পরিবেশে আয়োজন করতে চেষ্টা করবেন। তারপর হচ্ছে ইফতারে আমরা যে শরবতটা খাবো, প্রথমত আমরা তাহলে নির্ভেজাল একটা শরবত খেতে চেষ্টা করব। দ্বিতীয়ত আমরা কি করব, দ্বিতীয়ত আমরা যে শরবতটা খাবো এই শরবতের ধরনটা কেমন, অর্থাৎ এর টেম্পারেচারটা কেমন হওয়া উচিত। গরম অবস্থা যদি আমরা রোজা রাখি তো দেখা যায় আমাদেরকে একটু ঠান্ডা শরবত খাইতে ইচ্ছা করে, তো আমি পরামর্শ দিব আসলে ইচ্ছা করলো আমরা ডাইরেক্ট সরাসরি এরকম ঠান্ডা শরবতের কাছে যাবো
না, নয়,
তারপরে দেখা যায় অনেকে আবার
অনেক বলছেন আইস দিয়ে অর্থাৎ বরফ ভিতরে দিয়ে প্রচন্ড ঠান্ডা, অর্থাৎ তখন মনে চায় ঠান্ডা পানি আমরা
যত ইচ্ছা
মনে চাই পান করতেই থাকি, এটা শরীরের জন্য কতটুকু উপকার আমি এটা।
জি, এক্ষেত্রে মানে সোজা কথা হচ্ছে শরীরের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করে আপনাকে পানিটা নিতে হবে। আপনি যে পানিটা নিবেন এই পানিটার টেম্পারেচার অবশ্যই আপনার শরীরের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে। ইউজুয়ালি আমাদের ইন্টারনাল টেম্পারেচার থাকে 37°C, 37°C এর আশেপাশে আপনার শরবতের টেম্পারেচারটা হওয়া উচিত। এখন আপনি যদি 0°C, যেমন আমাদের আইস যেগুলো এগুলো মাইনাস বা মাইনাস থাকে, এটা নেওয়ার সাথে সাথে দেখা যাবে কি আপনার সোর্থট হওয়া শুরু হয়ে গেছে, আপনার অ্যালার্জিক প্রবলেম ডেভেলপ করা শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম একটা রুম টেম্পারেচার রাখবেন, 25°C এর টেম্পারেচারে আপনার শরবতটা আপনি যাতে খান, এই বিষয়টা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। সম্মানিত দর্শকবৃন্দ, ইফতারের সময় আপনারা এই বিষয়টার দিকে অবশ্যই নজর দিবেন।
জি, আপনি দেখে থাকবেন যাদের বাসায় ফ্রিজ নেই তারাও বরফ বাহির থেকে কিনে নিয়ে আসে, এবং এখানে যে জিনিসটি লক্ষণীয় আপনি বলেছেন, কোনো কৃত্রিমতা যাতে না থাকে।
জি,
যেভাবে করে বাজারের মধ্যে আমরা অনেক শরবত দেখতে পাই, অনেক আপনার বাজার থেকে কিনে নিয়ে আমরা এগুলো পানির সাথে মিক্স করে খেয়ে থাকি, ডাইরেক্টলি হয়তো নাম না বললেও অনেকে বুঝে যাবে, ইন্ডিকেট বুঝে গেছেন অনেকে হয়তো, এগুলো হয়তো কৃত্রিম দিয়ে তৈরি হয়, ন্যাচারাল নয়। তো এই ন্যাচারাল যদি আপনি দেখতে চান তাহলে দেখা যাবে আইসটা কোথায় তৈরি হয়, তৈরি হচ্ছে কোথায়, স্বাস্থ্যসম্মত আছে কিনা, এর মধ্যে কি আছে আপনার পানি বরফ কম ছিল।
জি, এই যে সাধারণত আমরা যারা, আপনি একটা ভালো প্রসঙ্গ এনেছেন, আমি একটু যুক্ত হই আপনার সাথে, এই যে আমরা যারা বাইরে থেকে বরফটা কিনে আনি, এই বরফ তো একটা বরফ কলের মধ্যে হ্যাঁ তৈরি হয়। এই বরফ কলের মানে দুর্ভাগ্যবশত আমরা এমন একটা সমাজে বসবাস করি, আমরা ন্যূনতম মানে মানবিক যে মূল্যবোধ, নৈতিকতা, তার কোন আশেপাশে আমরা নাই,
মনুষ্যত্ব বোধ আমাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।
এই বরফ কলের পানি
আমাদের কি খাওয়াবো,
বরফ কলের পানি যে এটা মেকিং যে প্রসিডিউর, এটা যদি আপনি দেখেন, আল্লাহ, আপনার আর কখনো এই বরফ
বরফ খেতে মন চাই,
খেতে তো খাওয়া তো দূরের কথা, তাকাতে ইচ্ছা করবে না।
হয়তো অনেকে আমাদেরকে বলবে, ভাই আমি ঘরে যে ফ্রিজ রয়েছে যাদের, তারা বলবে আমি ফ্রিজে বরফ তৈরি করি, অথবা বলবে আমার ঘরে পার্শ্ববর্তী ঘরে ফ্রিজ আছে তাদের ঘরে তৈরি করি। তারপরেও ডক্টর সাহেব যদি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, দর্শকদেরকে বলবো যে আমাদের শারীরিক টেম্পারেচার, আমাদের শরীরের গরম এখন কতটুকু রয়েছে, তো এই উনি বলেছেন একটা 37°C
ইন্টারনাল টেম্পারেচার
এটা সেলসিয়াস থাকে। তো এই অবস্থায় 37°C প্রচন্ড গরম, কিন্তু এমনিতে যখন 40° হয় তখন আমরা এটাকে আপনার ভালো গরম অনুভূত হয়। কিন্তু
একটু শেয়ার করি একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল আর ইন্টারনাল টেম্পারেচার দুটো, ইন্টারনালটা বেশি থাকে, বাইরেরটা
বাইরেরটা কম থাকে।
জি, যার কারণে আপনি দেখবেন আমরা যখন জ্বর মাপি, আমরা আমরা জিহ্বার নিচে টেম্পারেচারটা আমরা যেটা নিই সেটা মূলত আমাদের ইন্টারনাল টেম্পারেচার, এক্সটার্নাল টেম্পারেচার না। তো যে বিষয়টা বলছিলাম আর কি, মূল কথা হচ্ছে শরবত খাওয়ার সময় আপনার শরীরের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে এমন টেম্পারেচারই আপনি নেবেন। আপনি আপনার শরীরের টেম্পারেচার হচ্ছে ধরলাম 32 থেকে 37°, 5°র ভিতরে, রেঞ্জের ভিতরে আছে। আপনি যদি 0°C অথবা অনেক গরম পানি নেওয়া শুরু করেন, যেটা মানে একদম আকাশ
গরম পানি তো নেই না, ঠান্ডার দিকে
অ্যাডজাস্টমেন্টের কথা যেটা বলছিলাম আর কি, তো দেখা যাবে আপনি ইনস্ট্যান্ট অসুস্থ হয়ে গেছেন, আপনার অন্য সমস্যা দেখা দিছে। তো সেক্ষেত্রে আপনার ইফতার যেটা একটা আল্লাহ আলামিনের
নামাজের পূর্বে খেজুর দ্বারা ইফতার করতেন, খেজুর না থাকলে কয়েকটি খোরমা দিয়ে, আর তাও যদি না থাক তবে কয়েক অঞ্জলি পানি পান করতেন। এই যে সাহেরির যে অবস্থা, এখানে খেজুর নাহলে খুরমা না হলে পানি দ্বারা ইফতারি করতেন। তখন তো ঠান্ডা পানি এরকমের ফ্রিজ এগুলো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক কিছু এখন দান করেছেন, আমাদের জন্য অনেক কিছু হয়ে গিয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে আমরা যা কিছুই করি না কেন, আমাদের শরীরকে সুস্থ রেখে যদি আমরা করতে পারি, ওই একটা কথা আমি শুরুতে বলেছিলাম, আরে যা হবার হবে ভাই, যা হবার হবে, এটা বলতে গেলে আমরা যদি অসুস্থ হয়ে যাই তখন আমাদের নিজেদের জন্য কষ্টকর হবে এবং পরিবারের জন্য কষ্টকর হবে। তাই আমরা ডক্টর পরামর্শ অনুযায়ী যেটা আমাদেরকে বললেন, হয়তো আমরা অনেকেই জানতাম না, এটা জানতাম যে ঠান্ডা পানি পান করা এই মুহূর্তে ঠিক না, মানে আমরা জানতাম বাহির থেকে এসে একসাথে ঠান্ডা পানি পান করা ঠিক না, নিষেধ, ক্ষতিকর, কিন্তু কতটুকু ক্ষতিকর তা আমরা জানি না। এই ব্যাপারে যদি একটু বলেন যে ক্ষতিকর আসলে কতদূর ক্ষতিকর হতে পারে, পাকস্থলীতে যখন এই পানিটা পৌঁছবে তখন তার অবস্থা কি হবে, শারীরিক অবস্থা কি হতে পারে,
ঠান্ডা পানিটা মূলত হচ্ছে আপনার সবচেয়ে বড় যে সমস্যাটা করবে তা হচ্ছে আপনার এট ফার্স্ট এই ঠান্ডাটা বডির যে পাটের সাথে সে আপনার অ্যাড হবে, বডি যে পাটের সাথে পাটে যে কন্টাকে যাবে তাকে সে ইফেক্টেড করবে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের তো একটা মহান সৃষ্টি আমাদের বডি, নর্মাল একটা ফিজিওলজি, এই পানিটা স্টমাক দিয়ে যাইতে যাইতে যাওয়া পর্যন্ত সে আবার বডির ইন্টারনাল টেম্পারেচারে রূপান্তর হবে। সেক্ষেত্রে এখন যদি খুব বেশি টেম্পারেচার একেবারে আপনার খুব অল্প পরিমাণে থাকে, মানে মাইনাস ডিগ্রিতে থাকে, তখন হয়তো বা সে স্টমাকে যাইতে যাওয়া পর্যন্ত তার মানে বডি টেম্পারেচারের সাথে সে অ্যাডজাস্ট হইতে পারে না। তাহলে হচ্ছে কথা, মূল কথাটা হচ্ছে কি সর্বপ্রথম সে ক্ষতি করতেছে বডির যে পাটের সাথে সর্বপ্রথম সে লাগতেছে, অর্থাৎ সে ফার্স্ট আমাদের দেখা যাচ্ছে সফট ট্যাং প্যালেট, সফট প্যালেট, হার্ড প্যালেট এগুলোর সাথে লাগতেছে।
আপনার
মনে করেন নামার সময় যে ইসুফি গ্যাস আছে তার উপরে আপনার হার্ড প্যালেট বলে, সফট প্যালেট বলে,
এটা আমরা টনসিল,
জি, এর আশেপাশে মানে এই যে সারাউন্ডিং এরিয়ার সাথে সে আপনার কন্ট্যাক্ট করে যে নামতেছে, এই নামার সাথে সে আশেপাশে অর্গান গুলো ইফেক্টেড করে। জি জি, এখন হঠাৎ করে যখন দেখা যায় কি একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচারের কন্ট্যাক্ট পায় তখন সে অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। এখান থেকে আপনার টনসিলে টনসিলাইটিস হতে পারে, টনসিলে প্রদাহ হতে পারে আপনার, তারপর হচ্ছে খাদ্যনালীতে সমস্যা দেখা দিতে পারে, তারপর হচ্ছে আপনার হঠাৎ করে সর্দি কাশি চলে আসতে পারে, আনফেভারেবল যখন একটা এনভায়রনমেন্ট যখন পায় তখন দেখা যাবে আপনার এই ক্ষেত্রে মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার করা শুরু করে
দেয়। জি জি, খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম যে ঠান্ডা পানি ইফতারিতে আমরা শুনলাম এটা নেওয়া ঠিক না, আমরা টেম্পারেচার মেনটেন করে আমরা অবশ্যই শরবতগুলো বানাবো, বেশি ঠান্ডা যাতে করে না হয়। মূলত দেখা যায় যারা গ্রাম অঞ্চলে আমরা থাকি, ডিপ টিউব অয়েল যেটা থাকে, তো এই ডিপ টিউব অয়েল থেকে যখন পানিটা সাথে সাথে নিয়ে আসা হয় তখন কিন্তু সে একটু হালকা ঠান্ডা টেম্পারেচার দেয় আমাদেরকে। আমি পরামর্শ দিব যদি খেতেই হয় বরফ না দিয়ে আমরা ওই পানিটা,
একটু শীতল পানি, আপনি শীতল পানি নেন, সমস্যা নেই,
ওই পানিটা আমরা নেই, তাহলে ইনশাল্লাহ আমাদের শরীরের জন্য ক্ষতিকর দিকগুলো থেকে আমরা কমসে কম বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ তাআলা,
ইনশাল্লাহ।
আর পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেজুর দিয়ে ইফতারি করেছেন সুন্নতে মোবারাকা, মেডিকেল আমরা গতকালকের ওই সাহারিতেও বলেছিলাম খেজুর খাওয়ার জন্য, ইফতারিতেও এখন দেখছি খেজুর দিয়েই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারি করতেন, এবং না থাকলে খুরমা দিয়ে, না থাকলে পানি দিয়ে। তো এটার ব্যাপারে আপনার মেডিকেল সায়েন্স
জি আপনার, আমরা তো ইফতারটা শুরু করবো হচ্ছে আপনার সর্বপ্রথম যে পরামর্শটা দিয়েছি শরবত দিয়ে, তারপর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আমরা যদি কোনো কারণে শরবতের ব্যবস্থা করতে না পারি সেক্ষেত্রে আমরা খেজুর অবশ্যই গ্রহণ করব। আর কোনো কারণে শরবতের ব্যবস্থা থাকলেও শরবতের পরপরই আমরা নিব কি খেজুর। জি, এখন খেজুরের উপকারিতা বলতে সর্বপ্রথম খেজুরের যে মানে আমি দুইটা বেনিফিশিয়াল সাইট আছে তা হচ্ছে, এক নম্বর হচ্ছে এটাতে হাই ক্যালোরি থাকে, আর এইখানের মধ্যে আপনার ডাইটারি ফাইবার থাকে, এই দুটো আপনার এলিমেন্টসই আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনার হাই ক্যালোরি হচ্ছে সারাটা দিন আপনি যখন ক্ষুধার্ত ছিলেন আপনার শরীরে এটিপি প্রোডাকশন হয়েছে, শরীরে আপনার যে ধরনের খাদ্য শক্তি উৎপাদনের জন্য যে ধরনের খাবার আপনার শরীরে থাকার প্রয়োজন ছিল, গ্লুকোজ তৈরির জন্য যে খাবারগুলো আপনার থাকার প্রয়োজন ছিল সেই খাবারগুলো আপনার তখন ছিল না। এই সাথে সাথে যখন আপনি একটা খেজুর নিচ্ছেন ইফতারের মধ্যে, এ খুব দ্রুত আপনাকে ওই ক্যালোরিটা
অন্যান্য খাবারের চেয়ে খেজুরটা দ্রুত আমাকে ক্যালোরিগুলো পূরণ করতে সাহায্য করে,
ক্যালোরিগুলোকে হেল্প করে। তার দ্বিতীয় হচ্ছে আপনার এটার সাথে যে ডাইটারি ফাইবারস আছে সে একটা আর্যজাতীয় খাবার, সে আপনার খাবার এর পরবর্তী আপনি যে খাবারগুলো গ্রহণ করবেন
জি
এটা হজম প্রক্রিয়া আপনাকে সহজতা
করে। বিশেষ করে এখানে খেজুরের কিছু আমিনে সুন্নাত দামাত বরকাত আলী আর ওজার যে ফয়জান রমজান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন 134 নম্বর পৃষ্ঠাতে, খেজুর খেলে পুরাতন কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়, এজমা, হৃদরোগ, যকৃতি, মূত্রথলি, পিলহা এবং অন্ত্রের রোগ বেদের জন্য খেজুর উপকারী, এটি কফ বের করে দেয়, মুখের শুষ্কতা দূর করে এবং প্রস্রাব সহজে বের হতে সাহায্য করে, হৃদরোগ এবং চোখের কালো ছানি রোগের জন্য খেজুরের বিচি সহকারে পিষে খেলে উপকার পাওয়া যায়।
ফসল
খেজুরকে ভিজিয়ে এর পানি পান করলে কলিজার রোগ ব্যাধি দূর হয়ে যায়, আমাশয় রোগের জন্য এই পানি উপকারী, রাতে ভিজিয়ে সকালে খালি পেটে সেই পানি পান করবেন, কিন্তু ভেজানোর জন্য পানি ঢেলে ফ্রিজে রাখবেন না। খেজুর দুধের সাথে গরম করে খাওয়া সর্বোত্তম শক্তিশালী খাদ্য, এ খাদ্য রোগ পরবর্তী দুর্বলতার জন্য খুবই উপকারী। খেজুর খেলে ক্ষত দ্রুত ভরে যায়, জন্ডিস রোগীদের জন্য খেজুর উত্তম ঔষধ। দাদা পাকা খেজুর পিত্তরস অর্থাৎ বমির সাথে যে পিত্তরস তিক্ত পানি বের হয় এবং বিষাক্ততাকে ধ্বংস করে দেয়। আরো অনেকগুলো ফজিলত এখানে
সর্বপ্রথম যে ফজিলত বা যে আপনার উপকারিতাটা এনেছেন যে কোষ্ঠকাঠিন্য দূর হয়, যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে
এখন আমি আপনার কাছে যাব আমাদের ইফতারের মধ্যে ভাজা পোড়াটা না হলেই নয়, পেঁয়াজু বলেন, আলুর চপ বলেন, এখন তো আমাদের সমাজে ফাস্টফুড পর্যন্ত চলে আসছে। আপনি ইফতার পার্টিতে যাবেন, ওখানে আপনার মুরগির চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, আরো অনেক কিছু এখানে থাকে। তো তারপরে বিরিয়ানি দিয়ে অনেক সময় ইফতারি করা হয়, অনেকগুলো মানে খিচুড়ি থাকে, খিচারা থাকে, অনেক কিছু থাকে। পাশাপাশি আমাদের তো প্রত্যেক ঘরে হয়তো বুট এবং মুড়ি, এটা তো কন্টিনিউ থাকবেই। তো এ সম্পর্কে আমাদের মেডিকেল সায়েন্স কি বলে, এই মুহূর্তে আমাদের কি করা দরকার? এখন আমাদের খেতেও হবে, না খেলেও হচ্ছে না, এটা মানে অনেকে কন্ট্রোল করতে চায় কিন্তু পারে না।
আমরা যে খাবারগুলো খাই বা আমাদের শরীরে যে খাবারের প্রয়োজন, এই খাবারগুলোকে মেডিকেল সায়েন্স বলেন বা বিজ্ঞান এটাকে কয়েকটা ভাগে ভাগ করেছে। এর ভিতরে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এবার মাইক্রোনিউট্রিয়েন্ট, তারপর আছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট, তারপর আছে কিছু ইলেকট্রোলাইট। এখন সর্বপ্রথম হচ্ছে আপনার যে তিনটা উপাদান অপরিহার্য আপনার খাবারের জন্য, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অর্থাৎ আমিষ, শর্করা এবং স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় খাদ্য, এই তিনটা খাদ্যের উপাদান আপনার খাবারের কম্বিনেশনের মধ্যে অবশ্যই থাকতে হবে। এখন দুর্ভাগ্যবশত হলো সত্য, আমরা সচরাচর আমাদের এই সোসাইটিতে আমরা যে খাবারটার সাথে ইউজ টু, আমরা যে খাবারটার সাথে খুব বেশি অভ্যস্ত তা হচ্ছে বুট মুড়ি। বুটটাও কার্বোহাইড্রেট, মুড়িটাও কার্বোহাইড্রেট, ইভেন যে আমি পেঁয়াজু যেটা নিচ্ছি এখানেও কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি। অর্থাৎ আমি এখানে অন্য খাবার গুলোকে অ্যাভয়েড করছি। অন্য খাবার কোনগুলো? যেগুলো হচ্ছে গিয়ে আপনার প্রোটিন, প্রোটিনটাকে আমি অ্যাভয়েড করে যাচ্ছি, আমি অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট এখানে নিয়ে নিচ্ছি। তো এখন এলিমেন্টারি দিক থেকেও আমার এই খাবারটা খুব একটা আমার মানে বেনিফিশিয়াল না আমার স্বাস্থ্যের জন্য, যদিও আমাকে মুখরোচক, আমার স্যাটিসফ্যাকশন আনে, কিন্তু আমার শরীরের যে ঘাটতি পূরণের জন্য যেগুলো প্রয়োজন এগুলো আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ আমি পাই না। প্রথমত হচ্ছে আমার এই জায়গাটাতে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে, আমি যদি অনবরত বুটমুড়ি খেয়ে থাকি,
আচ্ছা,
সাথে পেঁয়াজু বা আলু চপ এগুলো যদি নিই, তাহলে এখন কি করতে হবে? খাবারের ভিতরে একটা কম্বিনেশন আনতে হবে। এই খাবারের ভিতরে কম্বিনেশনটা আপনি কিভাবে আনতে পারেন? খাবারের ভিতরে কম্বিনেশনটা হচ্ছে গিয়ে কি আপনি চেষ্টা করবেন একটা স্নেহ জাতীয় খাদ্য রাখতে, একটা আমিষ জাতীয় খাদ্য রাখতে, একটা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য রাখতে। এই যে আপনার বুট মুড়ি এগুলো সব হচ্ছে আপনার কার্বোহাইড্রেট বা আপনার শর্করা জাতীয় খাদ্য। এর সাথে যদি আপনি একটা মাসাল বা মাংসের একটা কম্বিনেশন রাখতে পারেন, যেমন হচ্ছে আপনার একটা যদি মুরগি আমরা সচরাচর খাই সেরিতে অথবা রাতের খাবারটাতে আমরা খাই, সেখান থেকে যদি আপনি একটু মুরগির ব্যবস্থা যদি এখানে করেন, ছোট হোক, হ্যাঁ, অথবা ছোট করে চিকেন একটু যদি হালকা একটু ভাজি করেন, হ্যাঁ, অল্প তেল দিয়ে যদি একটু ভাজি করে আপনি রাখতে পারেন, এতে করে আপনার আমিষ এবং শর্করা দুটোর কম্বিনেশন হয়ে যাচ্ছে। আর যে ভাজি করতেছেন, যে তেলটা ইউজ করতেছেন, সেই তেলটা দিয়ে আপনার ফ্যাটের কম্বিনেশনটা চলে আসতেছে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটা খাবার আপনার এখানে অটোমেটিক পেয়ে যাচ্ছেন। এখন সমস্যাটা হয়ে যাচ্ছে কোন জায়গায়? সমস্যাটা হয়ে যাচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে একটু সচেতন না। দ্বিতীয়ত সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা বাইরের থেকে এই যে খাবারগুলো খাই, এই খাবারগুলো আমরা বাইরের থেকে আনি, হ্যাঁ, নিজের ঘরে খুব একটা আমরা
তৈরি হয় না।
আগে হতো, আমাদের মা খালারা ওনারা করতেন, এখন এমন একটা সমস্যা সৃষ্টি হয়েছে বা এমন একটা সোসাইটিতে আমরা চলে আসছি যেখানে দেখা যায় কি সবকিছুই আমরা বাইরের উপরে নির্ভরশীল। তো এখন তারা আদৌ কি তেল দিয়ে এই খাবারটা ভালো করতেছে, কি তেল দিয়ে খাবারটা তৈরি
করতেছে, এখানে একটু আপনার সাথে
জি
দ্বিমত পোষণও বলতে পারেন,
জি জি
পরামর্শ বলতে পারেন,
শিওর,
আমরা কি এই খাবারটা অ্যাভয়েড করতে পারি কিনা। নিশ্চয়ই আপনি বুট, মুড়ি, পেঁয়াজু অথবা অন্যান্য ভাজা পোড়া যে জাতীয় খাবারটা যখন আমরা নিব খালি পেটে, এখানে নিলে হয়তো আমাদের জন্য একটা গ্যাস সৃষ্টিকারী এবং সমস্যা আসতে পারে। কি ফ্রুটের দিকে যেতে পারি কিনা?
আপনি ভালো কথা বলেছেন, আমি ইনশাআল্লাহ এদিকে যাইতাম। এখন যে বিষয়টা বলছিলাম, সমস্যাটা হচ্ছে আমরা এমন ভাবে খাবার গুলো নিচ্ছি যে খাবার গুলো আপনার কাছে মানে কতটুকু হাইজিন মেনটেন করে আমার কাছে আসছে আমি এটা বুঝতেছি না। অতিরিক্ত ভাজা পোড়া চলে আসতেছে, যার কারণে দেখা যাচ্ছে কি এই খাবার গুলো আমাদের জন্য খুব একটা স্বাস্থ্য সচেতন না। তার পরবর্তীতে আরেকটা সমস্যা দেখা দেয়, আমরা অনেকে শরবত খাই না, খেজুরও খাই না, সরাসরি কি করি আমরা একটা পেঁয়াজও নিয়ে নিই, একটা বুট নিয়ে নিই,
পেঁয়াজও নিয়ে ভোর নিয়ে পেট ভরে ওই সময়
ভাজা পোড়াটা খাওয়া,
ভাজা পোড়া খাই,
এই খাবারটা সারাটা দিন আমার পেটটা খালি। এই খালি পেটে যখন এই খাবারটা যায় তখন এখান থেকে দেখা যায় গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তারপর পেটের মধ্যে প্রদাহ হতে পারে, ডিউডেনাল আলসার হতে পারে, পেপটিক আলসার ডেভেলপ করতে পারে।
সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নামাজ পড়তে গেলে ওজু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, 20 টাকার নামাজ পড়তে হবে আমাকে, মানে তারাবি পড়তে হবে, তো এই তারাবি পড়তে আমাদের কষ্টকর। সেজন্য আমি মানে ব্যক্তিগতভাবে আমি যেটা মানে আপনার সাথে পরামর্শ করে দর্শকদেরকে বলতে চাই যে আমরা বুট মুড়ি অ্যাভয়েড করে আমরা হালকা মানে নরমাল পানি, নরমাল পানি দিয়ে
শরবত দিয়ে ইফতারটা শুরু করব, বুট পরিমাণটা কমাবো, যদি সম্ভব হয় আমরা অ্যাভয়েড করব,
অ্যাভয়েড করে যদি আমরা হালকা ফল ফ্রুট নিয়ে
ফ্রুটস অ্যাড করব,
মানে নরমালি একদম স্লাইট,
হ্যাঁ স্লাইট,
পেট না ভরিয়ে আমরা মাগরিব নামাজ পড়ে ফেলি, মাগরিবের নামাজ আওয়ামিনের নামাজ আদায় করে এসে আমরা রাতের
খাবারটা একটু ভালো করে খাই,
ভালো করে খাই।
এখানে মূল কথাটা হচ্ছে আমার ইফতারটা হবে আমার সকালে যে খাবারটা আমি খাই,
জি
এই খাবারের পরিমাণ,
কিন্তু আমরা তো খুব শক্ত খাবার খেয়ে ফেলি, অর্থাৎ পেট ভরে বুট মুড়ি পেঁয়াজু মানে যতদূর সম্ভব, ওই সময় তো ক্ষুধা থাকে, খেতে বেশি মনে চায়, অনেকগুলো নিয়ে আমরা বসে যাই, এদিকে তেল ঢালি, এদিকে অনেক কিছু ঢেলে মানে মিক্স করে আমরা খাওয়া শুরু করে দিই। মানে অন্যান্য ফ্রুট আমি দেখেছি, ফ্রুট পড়া আছে, কলা রয়েছে, এগুলোর দিকে কারো নজর নেই, বুট মুড়ির দিকে নজর পড়ে যায়। তো সেই সুবাদে যদি আমি বলি, আমি রসুল দামাত বরকাতুন আলিয়া ওনার আমাদের যে ইন্টারন্যাশনাল মাদানী মার্কাজ ফাইজানে মদিনা, ওখানে প্রায় 8,000 কমবেশ আরো বেশি হয় এক মাসে ইতিকাফ করে থাকেন। তো ইতিকাফকারীদের সাথে যে ইফতারি করার সৌভাগ্য আমার দিতে হয়েছে, তো এই ইফতারি ওখানকার কি ধরনের ইফতারি হয়, আমিনুল সুন্নাত বলেন হাফ লিটার পানি পাশাপাশি তিনটি কলা, শুধু ইফতারিতে এই খাবারটা দিয়ে দেয়া হয়। ইফতারি শেষ আপনার মাগরিবের নামাজ, মাগরিব নামাজের পরে আপনার আওয়ামিনের নামাজ, সূরা মুলকের তেলাওয়াত, এরপরেই খাবার দিয়ে দেওয়া হয়,
জি
অর্থাৎ যে খাবারটা আমরা রাতের খাবার, খাবার দিয়ে দেওয়া হয়। এই খাবারটা খাওয়ার পরে কিন্তু আমরা কমবেশ 1 ঘন্টা কি 45 মিনিটস আমরা পাই তারাবিতে, তারাবি আর খাবারের মধ্যখানে, এই যে 1 ঘন্টা সময়তে আমাদের হাঁটা চলা কথাবার্তা বলাতে খাবারটা হজম হয়ে যায়, আমাদের নামাজের আলস্যতা হয় না। আমি মনে করি এই রুটিন যদি মেনটেন করতে পারি আমরা, অর্থাৎ কলা শরবত অথবা পানি, নরমাল পানি দিয়ে স্লাইট খাবার, হালকা খাবার, একদম হালকা খাবার খেয়ে আমরা পেটের জন্য ভালো হবে, গ্যাস সৃষ্টি হবে না, পাশাপাশি আমাদের নামাজের মধ্যেও অলসতা আসবে।
সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভাজা পোড়াটা যথাসম্ভব আমাদের অ্যাভয়েড করতে হবে,
অ্যাভয়েড করতে হবে,
জি জি,
ভাজা পোড়া অ্যাভয়েড করা এটা আমার জন্য খুব খুব জরুরি রয়েছে, কিন্তু জরুরি রয়েছে। আচ্ছা আমাদের হাতে সময় একেবারে শেষ, ডায়াবেটিস রোগীদের জন্য আমরা কি পরামর্শ দিব ইফতারিতে?
ইফতারিতে ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে প্রথম যে পরামর্শ হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নত দিয়ে শুরু করি, যে ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবেন, দেরি করবেন না, আদারওয়াইজ আপনি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারেন, আপনার রক্তের গ্লুকোজের পরিমাণটা কমে যেতে পারে, সেজন্য আপনি দেরি করবেন না, ইফতারের সময় হয়েছে ইফতার করে নেবেন। এর পরবর্তীতে আপনি শরবত দিয়ে ইফতারটা শুরু করবেন, সেই শরবত অবশ্যই আপনি ইসবগুলোর ভুষি অথবা কাঁচা আম বা আমলকি এগুলো দিয়ে রাখতে চেষ্টা করবেন, ওগুলো দিয়ে শরবত বানাতে চেষ্টা করবেন, বাজারের বাইরে শরবতটা আপনি খাবেন না। মিষ্টি জাতীয় খাবার আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, ফ্যাট আছে এই খাবারগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সকালে যে নাস্তাটা করেন সেই নাস্তাটাকেই আপনার ইফতার হিসেবে ধরে নিতে হবে, অর্থাৎ ইফতারের খাবারটা হবে আপনার সকালের নাস্তার পরিমাণ,
জি
জি, এই বিষয়টাকে আপনাকে স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে, ডায়াবেটিস
এবং যথাসময়ে আমাদের ইফতারি করতে হবে, ডায়াবেটিস রোগী হোক অন্য রোগী হোক যথাসময়ে ইফতারি করতে হবে। আমি একটা সংক্ষিপ্ত প্রশ্ন করবো, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা অনেকেই হয়তো চাকরিতে থাকি, ডিউটিতে থাকি, গাড়িতে থাকি অথবা সফরে রয়েছি, ডেইলি সফর হচ্ছে আমাদের, তো ইফতারি যথাসময়ে হয়তো হচ্ছে না আমাদের, মানে যথাসময়ে হয়তো হচ্ছে ওই পানি পান করে নিয়েছি, এখন 1 ঘন্টা পরে আমাকে নেমে খাদ্য খেতে হবে, এই ব্যাপারে আপনার পরামর্শ কি, কিছু ফ্রুট অথবা কিছু ব্যাগে রাখবে কিনা?
এক্ষেত্রে আমি পরামর্শ দিব, যেমন যেহেতু রমজান ইবাদতের মৌসুম আর খেজুর অ্যাভেলেবেল থাকে, আমরা খেজুর, যেটা যদি আপনার কাছে মনে হয় আমি একটা সফরে যাচ্ছি আমার পথে মধ্যে আমার ইফতারের সময় হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনি একটু পানির ব্যবস্থা করে আর কয়েকটা খেজুর আপনার সাথে রেখে আপনি সফরে রওনা দেন, তারপর ইফতারের সময় হয়েছে আপনি এটা দিয়ে ইফতারটা করে নিলেন, তার পরবর্তীতে বাসায় বা যে আপনার গন্তব্যস্থলে যাওয়ার পর বাকি কাজ এবাদত বন্দেগী করার পর আপনি বাকি কাজ, বাকি খাবারটা খেয়ে
মাশাআল্লাহ
করতে পারেন আপনি।
দর্শক শ্রোতা, আমরা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকে শুনলাম। ইফতারি আমাদের কি রকম হওয়া উচিত, ইফতারি খাবার কিভাবে আমরা খাবো, ঠান্ডা পানি খাবো না নর্মাল পানি খাবো, ভাজা পড়া খাওয়া যাবে কিনা না কিভাবে করব আমরা শ্রবণ করলাম, হয়তো এ থেকে আমরা অনেকে আজকে সংশোধন হয়ে যাব। আমরা ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান থেকে যা কিছু শিখছি এর আমল করব, নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছাবো, পাশাপাশি যেগুলো বলা হয়েছে আমরা এর উপর আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের প্রচেষ্টা এটাই, মাদানী চ্যানেল বাংলা এবং দাওয়াত ইসলামের এটাই প্রচেষ্টা যে আমরা সুস্থ থাকি, সুস্থ থেকে আল্লাহর ইবাদত করি, পরহেজগারিতা যাতে আমাদের নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। এখানে শেষ করতে হচ্ছে, আমরা পরবর্তী পর্বে যে বিষয় নিয়ে শ্রবণ করব তা হচ্ছে ফেভার, সেটা হচ্ছে জ্বর। জ্বর আমাদের অনেকের হয়ে থাকে, রমজান মাসে অনেকে জ্বর হয়ে থাকে, জ্বর হলে আমাদের করণীয় কি রয়েছে, তখন কি করতে হবে, ডক্টর শরণ হতে হবে কিনা, আমাদের কি রোজা রাখবো, রাখতে পারবো কি পারবো না, সার্বিক বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।